الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء اکرام، معزز حاضرین، اللہ رب العزتر بہت بڑو احسان و مہربانی اللہ پاک امادر شکل کے اللہ پاکر گھر مسجدر مجھے اصلاحی کسی کتھا شنر جنو আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহতরম ভাই ও দোস্ত, আমরা সকলেই জানি আমরা এখানে ছিলাম না, এক একজন এক এক সময় দেখা যাবে কারো বয়স 60, 70, 20, 30, তার অর্থ এত বছর পূর্বে আমরা এ দুনিয়াতে কেউ ছিলাম না। আবার দেখা যাবে আমরা কেউ এখানে থাকব না, ছিলাম না কনফার্ম, থাকব না এটাও কনফার্ম, এর ভিতর সন্দেহের কোন অবকাশ নাই। এখন প্রশ্ন হল যাব কোথায়? তো এ ব্যাপারে আমরা সকলেই একমত, দুনিয়াতে যত মুসলমান আছে আমরা এখানে যারা আছি সকলে একমত যে আমরা যাইতে চাই জান্নাতে। কি বলেন, জান্নাতে যাইতে চায় না এমন কেউ আছে এখানে? সবাই যাইতে চায় কোথায়? জান্নাতে। ধনী হোক গরিব হোক, আলেম হোক গাড়ি আলেম হোক, তাবলিগি হোক খানকাওয়ালা হোক মাদ্রাসাওয়ালা হোক, ব্যবসায়ী চাকরিজীবী রাজনীতিবিদ, কাউকেই যদি জিজ্ঞাসা করেন সে যদি মুসলমান হয় যে ভাই তোমার টার্গেট কি, তোমার গন্তব্য স্থান কি, তো অবশ্যই বলবে যে আমার গন্তব্য স্থান হল জান্নাত, তাই না? যে আমরা এখানে যারা আছি সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যাইতে চাই না এমন এখানে কেউ নাই। বিসমিল্লাহ, এর কাছে দিয়ে দেন মাসুদ্দিন। তো আমার ভাই দোস্ত, সকলেই যাইতে চাই জান্নাতে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুইটা হায়াত বানাইছেন। কয়টা হায়াত? শব্দের অর্থ হল জীবন। তার অর্থ কি? তার অর্থ হল মানুষ দুই জিনিসের সমন্বয়ে মানুষ। একটার নাম হল রূহ, আর একটার নাম হল দেহ। রূহ যদি দেহের সাথে থাকে তাহলে দেহটা সচল থাকে, রূহ যদি দেহের সাথে না থাকে দেহটা অচল হয়ে যায়। দেহটা কি হয়ে যায়? এই সচল থাকার নাম হল হায়াত, অচল হওয়ার নাম হল মৌত। হায়াত এবং মৌত, তার অর্থ দুই জিনিস যদি একসাথে থাকে তাহলে দেহটা সচল, এর নাম হায়াত। আর রূহ যদি দেহের সাথে সম্পর্ক না থাকে, দেহটা কি হয়ে যায়? অচল হয়ে যায়। এই অচল হওয়ার নামই কি? মৌত। তো আমাদেরকে আল্লাহ পাক দুইটা হায়াত দান করছে, একটা প্রথম হায়াত, একটা দ্বিতীয় হায়াত। এখন যেটা আছে এটা আমাদের প্রথম হায়াত। তো এই প্রথম হায়াতের মধ্যে আল্লাহ পাক হুকুক রাখছেন, রাখছেন মুখস্থ করতে হবে সবার হুকুক। হুকুক শব্দের অর্থ হল হকের বহু বচন হল হুকুক, একজনের আরেকজনের উপর হক। একটা হল খালেকের হক, একটা হল মখলুকের হক। খালেক মানে সৃষ্টিকর্তা। তো আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন না সকলে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো আল্লাহর একটা হক, খুব লক্ষ্য করবেন, সবাই শুনবেন ভালো করে, আল্লাহর একটা হক, এটাকে বলা হয় হক্কুল্লাহ। কি বলা হয়? হক্কুল্লাহ মানে আল্লাহর হক। আর একটা হক আছে বান্দার হক। কার হক? আল্লাহ ছাড়া যা আছে সব বান্দা। অনেকে মনে করে বান্দা মানে খালি মানুষ, না, আল্লাহ ছাড়া যা আছে সবই কি? কথার কথা, আপনি একটা গরু পালেন, গরুটাও আল্লাহর বান্দা। এই গরুর হক আছে সঠিকভাবে তাকে খাবার দেওয়া, পানির টাইমে পানি দেওয়া, সর্দি গরম শীত গরম এগুলোর দিকে খেয়াল রাখা, তাকে গোসল দেওয়া। ছাগল পাললেন, পাখি পাললেন, ইকুরিয়ামে মাছ পাললেন, মাছের পানি কখন চেঞ্জ করা দরকার সেটা চেঞ্জ করা, এটা তার হক। তো হক কয় ধরনের হল? একটা হল খালেকের হক, একটা হল মখলুকের হক। খালেকের হকের নাম হক্কুল্লাহ, আর মখলুকের হকের নাম হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ, আব্দুন, আব্দুন মানে বান্দা, বান্দার হক। সুদাসুদি ভাষায় হলো একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। তো কয় প্রকার হইল? দুই প্রকার। তো আমাদের প্রথম হায়াতের সাথে হুকুকের সম্পর্ক, অর্থাৎ আল্লাহর কিছু হক আমাদের উপরে আছে, আবার বান্দারও কিছু হক আমাদের উপরে আছে এই প্রথম হায়াতে। আর এখানে যদি, তো এখানে হুকুক আছে, উজুর নাই। উজুর শব্দের অর্থ হল এই হক যদি আমি আদায় করি তাহলে আমি কি ফল পাব, আর না করলে কি ক্ষতি হবে, এটার নাম হল উজুর। কথা বুঝছেন? করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই লাভ এবং ক্ষতি এখানে না, কোথায়? সামনের হায়াতে, সামনের হায়াতে। এই জন্য মনে রাখবেন যে এই হায়াতে হক আছে, আজর নাই। সামনের হায়াতে আজর আছে, হক নাই। এই ভাগটা কে করে দিছেন? আল্লাহ নিজেই করে দিছেন। এই হায়াতটা হল সীমিত। সীমিতর অর্থ হল শুরু আছে, শেষ আছে। ওই হায়াতের শুরু আছে, শেষ নেই। কথা বুঝছেন সবাই? তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে দ্বিতীয় হায়াত যেটা, ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক দুটো জায়গা বানায় রাখছেন। একটা জায়গা হল এই হায়াতের মধ্যে যারা আল্লাহর হক, বান্দার হক আদায় করবে, আদায় করবে। তাদের জন্য আল্লাহ একটা জায়গা বানাইছেন, আর যারা আদায় করবে না তাদের জন্য আর একটা জায়গা বানাইছেন। তো জায়গা কয়টা হইল? হক আদায় করলে এক জায়গা, না করলে আর এক জায়গা। যে জায়গা করলে আল্লাহ বানাইছেন সেইটার নাম হল জান্নাত। হক আদায় করলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর হক আদায় না করলে জাহান্নাম। জায়গা কয়টা হইল? জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ এই এখান থেকে, এই প্রথম হায়াত থেকে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক প্রকার মানুষ হক আদায় করবে, এক প্রকার মানুষ হক আদায় করবে না। করবে এক গ্রুপ, করবে না আর এক গ্রুপ। তো যেই গ্রুপ করবে এই গ্রুপ যাবে জান্নাতে, যেই গ্রুপ আদায় করবে না তারা যাবে জাহান্নামে। ফারিকুন ফিল জান্না ও ফারিকুন ফিস সাঈর। এক গ্রুপ জান্নাতি, এক গ্রুপ জাহান্নামে। তো আমরা যারা আছি এখানে, মনে করেন আমাদের ইচ্ছা কি? জান্নাতে যাইতে হবে। তো জান্নাতে যাইতে হলে দুই প্রকার হক আদায় করতে হবে রে বাবা। কয় প্রকার হক? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহ দুই প্রকার হক, আল্লাহর হক, বান্দার হক। তো যারা আল্লাহর হক, বান্দার হক আদায় করবে জান্নাতি, যারা করবে না তারা জাহান্নামী। এটা এখন আমি নিজে চিন্তা করতে পারি আমি কোথায় যাব। একটা হলো চাওয়া আর একটা হলো পাওয়া। চাইতো সবাই জান্নাত, কিন্তু পাইতে হলে কয় প্রকার হক আদায় করতে হবে? দুই প্রকার। এখন সাহেবুল বায়াত আদ্রাবি মাফি, আরবিতে একটা প্রবাদ বাক্য যে ঘরওয়ালা জানে ঘরের ভিতর কি আছে। কি বলেন? ঘরের ভিতর কোথায় কি রাখা আছে ঘরওয়ালা জানে না? তো আমি যখন থেকে বালেগ হয়েছি তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমি আল্লাহর হক, বান্দার হক দোনোটা আদায় করছি কিনা। যদি করি তাহলে তো আমি এটা ধারণা করতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আর যদি না করে থাকি তাহলে শুধু শুধু তো বললে হবে না রে বাবা যে আমি জান্নাতে যাব। ওই জান্নাতে যাবো কেন? জান্নাতে যাইতে হলে তো কয় প্রকার হক আদায় করতে হয়? দুই প্রকার। মরণ খালে দাস ভাই, তো এজন্য আমার দোস্ত একটু লক্ষ্য করবেন, আমাদের সমাজে সব তপকার মানুষের মধ্যে আল্লাহর হক আদায় করার ব্যাপারে মোটামুটি আমরা সচেতন। এই যে নামাজ পড়ছেন, এটা কার হক? আল্লাহর হক। হজে কত মানুষ চলে গেছে, কার হক? যাকাত দেয়, আল্লাহর হক। রমজান মাসে রোজা রাখে মাশাআল্লাহ সবাই, কার হক? আল্লাহর হক। এগুলো আল্লাহর হক। বলা হয় যে আল্লাহর হক দুই প্রকার, একটা হল করণীয়, একটা হল বর্জনীয়। করণীয়টাও আল্লাহর হক, বর্জনীয়টাও আল্লাহর হক। তার অর্থ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দুই ধরনের হুকুম দিয়েছেন। এক প্রকার হুকুম হল করণীয়, আর এক প্রকার হুকুম হল বর্জনীয়। আমরা যারা আছি করণীয় হুকুমটা করি, বর্জনীয় হুকুমটা মানি না। তার অর্থ বর্জন করি না, করণীয়টা করতে হবে। ইমতিসালে আওয়ামের, ইজতিনা বানি নাওয়াহি, করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। কিন্তু দুঃখজনক কথা হল যে আমরা করণীয়টা আলহামদুলিল্লাহ অনেকেই করি, কিন্তু বর্জনীয়টা বর্জন করি না। এখানে তো এক দুর্বলতা আমাদের। আর এই যে আল্লাহর হক, এখানে আপনারা মনে রাখবেন একটা কথা, সবাই মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর হকের কারণে মানুষ বহুতই কম ধরা খাবে। মানুষ আসলে ধরা খাবে যেখানে, সেখানে বান্দার হক ধরা খাবে, বান্দার হক। আর এই ব্যাপারে আমাদের আমভাবে বিশেষ করে যে ব্যবসায়ী তবকার ভিতরে অনেক দুর্বলতা, অনেক দুর্বলতা, বুঝছেন? কোরআনে কারিমের ভিতরে আসছে আল্লাহর প্রথম হক হল আল্লাহকে এক মানা। এই আল্লাহকে যারা এক মানবে তখন আল্লাহর কিছু হুকুম আহকাম তার উপরে আসে, যারা এক মানে না তারা আল্লাহকে মানলই না, তাই না? এই ধরনের মানুষ জান্নাতে যাবে না। তার অর্থ হল, মনে রাখবেন, বাসায় যে একটু লিখে রাখবেন, মাঝে মধ্যে দেখবেন, কারণ মরতে তো সবারই হবে। সেটা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিন হাশরের ময়দান ইন্টারন্যাশনাল আদালত, আদালতের ভিতরে যেরকম কোর্ট থাকে, থাকে না, এক এক কোর্টে এক এক ধরনের ফয়সলা হয়, সব ফয়সলা তো এক কোর্টে হয় না, তো ওইখানে কোর্ট হবে চারটা, কয়টা? তিনটাও বলতে পারেন। একটা কোর্ট হল শিরকের কোর্ট, তার অর্থ হল যে সমস্ত লোকগুলো দুনিয়ার থেকে শিরিক করবে, কাফের মুশরিক, এবং তারা তওবা না করেই মারা গেল, মানে মুশরিক অবস্থায় কি মারা গেছে, তো এদেরকে একটা লাইনে আল্লাহ তাআলা দাঁড়া করবেন, এবং তাদের কোন হিসাব কিতাব নাই, হিসাব কিতাব ছাড়া জাহান্নামী। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, তার অর্থ কিয়ামতের দিন তাদের জন্য কোনো, আচ্ছা, দাড়িপাল্লার নিকটে যাওয়ারই দরকার নাই, সোজাসুধি কি জাহান্নামী। আর আরেক প্রকার মানুষ আল্লাহ মানে কিন্তু উল্টাপাল্টা করে, নামাজ পড়লো পড়লো না, এমনি নামাজ পড়লো, জুমা পড়লো না, বুঝে নাই, রমজান মাসে রোজা থাকলো তো থাকলো না, হজ পরিমাণ টাকা হয়েছে হজ করলো না, জাকাত পরিমাণ টাকা হয়েছে হিসেব করে জাকাত দিল না, হয়তো মানে এরকম আল্লাহর হুকুম, আল্লাহর করণীয় হুকুমও ঠিক মতো মানে না, আর বর্জনীয় ঠিক মতো বর্জন করে না, আল্লাহর হক যেগুলো, তো এই ধরনের মানুষগুলো যখন আল্লাহ পাকের সামনে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে দুই অবস্থা, ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযিবু মাইয়াশা, আল্লাহ কাউকে হয়তো শাস্তির ব্যাপারে ফয়সালা করবেন, শাস্তি এক এক ধরনের হবে, বেশি কম যেইভাবে আল্লাহ তাআলা দিবেন, আর কাউকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কাউকে করে দিবেন। তো আল্লাহর হক যদি নষ্ট করে, কয় লাইন হইল? দুইটা, শাস্তি পাইতেও পারে আবার না পাইয়া মাফও হয়ে যাইতে পারে। কিন্তু আরেকটা হল বাবা বান্দার হক, সবাই বুঝতেছেন না, কিসের হক? বান্দার হক। বান্দা মানে আমি কি বলছি, আল্লাহ ছাড়া যা আছে সবই কি? আমাদের সমাজে মানুষ মনে করে বান্দা মানে কি, নিজের ফ্যামিলির লোকজন, পুরুষ মানে এই যারা আর কি মানুষ, শুধু মানুষ না, আমি বললাম যে গরু, ছাগল, কুকুর, বিড়াল। হাদিস শরীফের ভিতরে আসছে একটা কুকুরকে এক মহিলা পালছে, বান্দে রাখত ঘরের ভিতরে, যাতে করে মেহমান করলে ইঁদুর চলে যায়, বুঝে আসছে না, কিন্তু খাবার ঠিক মতো দিত না, বিড়াল, ওই বিড়াল মরে গেছে। ওই মহিলা, ভদ্র মহিলা নেক ছিল, কিন্তু তারপরেও এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার আযাবের ফয়সালা হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস। আমরা যেরকম ইকুরিয়ামে মাছ পালি, অনেক আছে পাখি পালি, ঠিক মতো খাবার দেয় না। বাবারে যে কোনো জিনিস পালবেন ও আল্লাহর বান্দা, তার যে হক আছে সে হক তাকে দিতে হবে। মনে করেন স্ত্রী, স্ত্রীর একটা হক আছে, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, সন্তানের জন্য বাবার হক বাবাকে দিতে হবে। সন্তান বাবার হক দিল না, অথবা বাবা সন্তানের হক দিল না, স্বামী স্ত্রীর হক দিল না, স্ত্রী স্বামীর হক দিল না, ধরা খেয়ে যাবে। এখন আপনি বলবেন যে তো আপন মানুষ, মানে আপন আপন পর ওখানে কেউ থাকবে না। ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি, আখি মানে ভাই, ভাই ভাইয়ের সাথে পরিচয় দিবে না। ও আবি, আবি মানে বাবা, বাবারে পরিচয় দিবে না। ও সাহেবাতিহি, সাহেব মানে বেগম, বিবি। ও বানি, বানি মানে সন্তান। কারণ সকলেই তো নিজ চিন্তায় থাকবে যে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, বুঝে আসছে না? তো বান্দা মানে শুধুমাত্র মানুষ তারা, বান্দা মানে আল্লাহ ছাড়া যা আছে সবই কি। অনেক সময় আমাদের বদভ্যাস, একটা গাছ দেখলাম একটা ডাল ভেঙে ফেলি, একটা পাতা ছিঁড়ে ফেলি। গ্রাম এলাকায় গেছে, গরু দেখছে একটা থাপ্পড় দিয়া লেপচা ধরে মচুর দেয়, গরুটা দৌড় দেয়। একটা কুকুর দেখছে একটা পাথর মারে। আপনি হয়তো মনে করছেন যে এর কোনো কিছু হল না, না হবে, এত বান্দা। ওর মালিক যদি দেখত, তার যদি যেরকম কষ্ট রাখত, ওর দুনিয়ার মালিক, ওর আসল মালিক তো আছে না, সেই মালিকও কষ্ট পায় যদি আপনি ওকে কষ্ট দেন। তো এটা বান্দার হক। এই জন্য তার সিরের ভিতরে আসছে ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম। যারা আবরার হবে তারা জান্নাতে যাবে। আবরার জান্নাতে যাবে। বলা হয় যে আবরার হল দুই ধরনের গুণ যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় আবরার। এক ধরনের গুণ তো হল লায়ুত ও নাশার, তারা কোন ধরনের কোন খারাপ কাজ করে না। ওলা ইউনা জার, জার মানে পিপীলিকা, কাউকে তো কষ্ট দেয় না, পিপীলিকাকেও কষ্ট দেয় না। কারো কষ্ট দেয় না? আমাদের অনেক মানুষের অভ্যাস আছে, পিপীড়া দেখছে লাইন ধরে যাইতেছে, পাও দিয়ে ডলা দিয়ে একেবারে শত শত পিপীড়া মেরে ফেলে। আরে আল্লাহর বান্দা, এই যে পিপীড়া যারে মারলা, কি কারণে মারলা, ওর দোষ কি, কেন মারলা, বুঝে আসছে না? তো পিপীড়াকেও কষ্ট দেওয়া যাবে না। পিপীড়াকে কষ্ট দিলে সে ব্যক্তি আবরার না। তো মানুষকে কষ্ট দিলে কি আবরার হয়? রহমত, আমরা রহমত চাই না? রহমত, রহমত কার হাতে? আল্লাহ পাকের হাতে। তো আল্লাহর থেকে রহমত নিতে হলে আল্লাহর বান্দাদের সাথে মেহরবান হতে হয়। এই জন্য হাদিস শরীফে আসছে আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এ মানুষ মেহরবান হও, কি হও, মেহরবান হও। কারণ তুমি যদি মেহরবান হও আল্লাহ তোমার উপর মেহরবান হবে, তুমি যদি দুনিয়াওয়ালাদের উপর মেহরবানি করো আসমানওয়ালা তোমার উপর মেহরবানি করবে, বুঝে আসছে না? আর যদি কোনো ব্যক্তি দুনিয়াওয়ালাদের উপরে মেহরবান না হয়, তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাদের কষ্টের সিদ্ধান্ত নেবেন। হয়তো দুনিয়াও পায় যেতে পারে, নাহলে আখিরাত তো পাবেই, আখেরাত তো পাবেই, কারণ বান্দার হক। কিসের হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বান্দার হক বান্দার থেকেই মাপ নিতে হবে। কোন ব্যক্তি এটা ধারণা করবে না যে আমি মাপ পাওয়া যাব না, বান্দার হক বান্দার থেকেই মাপ নিতে হবে, বুঝে আসছে না? তো আমার ভাই ও দোস্ত, আল্লাহর হক এবং কি আসেন আসেন এখানে আসেন জায়গা আছে, তো আমি হক কয় প্রকার বললাম? আল্লাহর হক বান্দার হক। আল্লাহর হক কয় প্রকার? করণীয় বর্জনীয়। বান্দার হক এটাও করণীয় বর্জনীয়। তো মোট কয় প্রকার হক? চার প্রকার হককে যারা আদায় করবে তারা জান্নাতে যাবে। আর এই চার প্রকার হকের ভিতরে কোনো হক যদি কোনো ব্যক্তির থেকে ছুটে যায় তাহলে নাউযুবিল্লাহ মিন যালিক, হক ওয়ালার সাথে লেনদেন না করে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। আল্লাহর লেনদেন আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিলেন, ইচ্ছে করলে শাস্তি দিলেন, কিন্তু বান্দার হকের কি করতে হবে? লেনদেন করতে হবে রে বাবা। এখানে শক্তি আছে, শক্তি প্রয়োগ করলেন, ওখানে তো শক্তি থাকবে না, ওখানে কিন্তু শক্তি থাকবে না। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি যার কাছে কিছু পাবে সে যত পাওয়ারফুল হোক, সে যখন তাকে ধরবে, এই ভাই তোমার নিকটে আমি 10টা টাকা পাব, এর ধরার সাথে সাথে তার এমন কোন শক্তি থাকবে না, সে তার থেকে ছুটে দৌড়ে চলে যাবে, সে ধরে রাখতে পারবে তাকে। এবং যেখানে গেলে তার হক উদ্ধার হবে তার জন্য একটা আদালত আছে, সেটি হল বান্দার হকের আদালত, বুঝে আসছে না? এজন্য আমি বলি যে মানুষ কেয়ামতের দিন ধরা খেয়ে যাবে বান্দার হকের জন্য। আজকে অধিকাংশ মানুষ বান্দার হক আদায় করে না। দেখা যায় আমাদের হুজুররা কথার কথা একটা তাল বেলেন, সেই তাল বেলেনটা মাদ্রাসায় ভর্তি হয়েছে পড়ার জন্য না, এখন আমি ভালো করে মোতালা করলাম না, যেমন তেমন পড়াই দিলাম, সে তো তার সময় নিয়ে আসছে পড়ার জন্য, আমি তাকে সুন্দরভাবে পড়াইলাম না, বান্দার হক নষ্ট হইল। এমনকি নিজের সন্তান তারও হক আছে, আল্লাহ রাসূল বলছেন তার সর্বপ্রথম হক যেটা সেটা হল সে যখন জন্মগ্রহণ করবে তখন তার ডান কানে আজান বাম কানে একামত, এটা তার হক। সে কার কাছে পায়? বাবার কাছে পায়। কার কাছে? এটা তার পাওনা, বুঝে আসছে? এটা তার পাওনা। দ্বিতীয় নম্বর পাওনা হল তার বাবার দায়িত্ব ভালো একটা নাম রাখা, কি রাখা? ভালো নাম রাখা, এটা বাবার। অর্থাৎ ছেলের পাওনা কার নিকটে? বাবার কাছে। কি? ভালো নাম রাখা। তার কারণ নামটার কারণে কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির নাম ধরে ডাকা হবে। তো নামটা যদি খারাপ হয় তখন সে লজ্জা পাবে। কিভাবে? যেমন কথার কথা আমাদের সমাজে দেখা যায় অনেক সময় মানুষ রাখে এই কালু, কালু বলে। তো বিচারা বড় মানুষ হয়েছে মনে করেন, বড় একজন অফিসার হয়েছে বা এমপি হয়েছে, যদি তার বলে কালু ভাই এদিকে আসেন, কালু ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এই জন্য ভালো একটা নাম রাখা, ফাল ইহসিনিসমা, ইহসিন মানে কি? ভালো নাম রাখবে। এটা বাবার কি? বাবার নিকটে ছেলের সন্তানের পাওনা, এটা হক। এখন যদি আজানটা আমি না দেই তাহলে তার হক দিলাম না, তা আল্লাহর বরত্বের কথা তার কানে আমি পৌঁছেলাম না। নামটা ভালো না রাখি, ছেলের হক ছেলেকে দেওয়া হল না। তিন নম্বর হল তাকে আদব শেখানো। কি আদব? আল্লাহর সাথে কি সম্পর্ক আমার হওয়া দরকার, বান্দার সাথে কি সম্পর্ক হওয়া দরকার, এই যে বললাম দুই হক, এই দুই হক তাকে শিখাইতে হবে, বুঝে আসছে না? তার খাতনার ব্যবস্থা করা, এটা বাবার হক। আবার সেই ছেলেকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তার বিবাহ শাদীর ইন্তজাম করে দেওয়া, এটাও বাবার হক, বাবার উপরে হক। এই হকগুলো যদি কোনো বাবা আদায় করে তাহলে সেই বাবা বলতে পারবে যে হ্যাঁ আমি আমার ছেলের হক কি করছি, আদায় করছি। আর যদি এর কোনো একটা ত্রুটি থেকে যায় তাহলে এটা বলতে পারবে না যে আমি আমার ছেলের সন্তানের হক আদায় করে। ঠিক এমনি ভাবে স্ত্রীর হক, এমনি ভাবে সন্তানের উপরে বাবার জন্য সাতটা হক, কয়টা হক? সাতটা। বাবার খেদমত করবে ইত্যাদি ইত্যাদি অনেক ওলামা কেরাম থেকে শুনে নেবেন। তার অর্থ ছেলের হক বাবার উপরে, বাবার হক ছেলের উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে। যার কারণে আমি বলছি এই দুনিয়াটার নামই হল দারুল হুকুক। এখানে একজনের সাথে আরেকজনের সাথে হক জড়িত, সেই হক আল্লাহর হকও হইতে পারে, বান্দার হকও হইতে পারে। আমার রসুল বলেন যে আল্লাহর হকের কারণে কিয়ামতের দিন শাস্তি পাবে বহুত কম মানুষ। তার কারণ আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, আরহামুর অনেক বড় দয়ালু, অনেক মেহরবান। ছোট ছোট বাহানা রহমতে হক বাহানা মিজুয়াত, বাহানা মিজুয়াত। কিয়ামতের দিন বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা বাহানা খুঁজবে। আমরা মনে করেন আমাদের একটা ছেলে ঘরের থেকে বের করে দিছে কিন্তু না খেয়ে বাইরে ঘুরে বেড়ায়, বাবার কি খাওয়া আসে, রাগ করছে, বাবার মনে ব্যথা লাগে না? সন্তান তো তারই, দেখবেন তার বন্ধু বান্ধবকে বলে দেয় যে আরে আমি না রাগ করে বের করছি, তোমরা দেখো না, তোমরা তো বুঝে নিয়ে এসো। ওরকম কিয়ামতের দিন আল্লাহ পাক বিভিন্ন লোককে সুপারিশের কথা বলবেন যে আরে ঠিক আছে ও ভুল করছে, অন্যায় করছে, তোমরা যাও বের হও, দেখো আমার কোনো বান্দা কোনো জায়গায় শাস্তিতে আছে কিনা, আজাব হইতেছে কিনা, তোমরা যাই তাকে তালাশ করে নিয়ে এসো, তোমাদের সাথে তো তার সম্পর্ক ভালো ছিল। তখন এক এক বাহানায় এক একজন বলবে যে আল্লাহ এর আমি উজুর, এ আমার উজুর পানি এনে দিয়েছিল। কিসের পানি? ওর বাড়ির কাছে যাচ্ছিলাম না, আমাদের সময় হয়ে গেছে, অনেক সময় দেখে না গ্রাম এলাকায় গেলে উজুর পানি এনে দেয়, এ উজুর পানি এনে দিয়েছিল। আচ্ছা কি বলতেছে তুমি? হাজ আল্লাহ আমি এর সাথে জান্নাতে নিয়ে, ওরা ঠিক আছে যাও জান্নাতে নিয়ে যাও। ছোট্ট ছোট্ট বাহানায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করে দিবেন, বুঝে আসছে না? আল্লাহ তো আরহামুর রাহিমিন, কিন্তু বান্দা তো কিয়ামতের দিন তার তো দরকার, তার কি দরকার? কারণ ওখানে মিজান থাকবে, কি থাকবে? মিজানের ভিতরে নেকি বদি ওজন হবে। সূরা কারিয়া পড়ছেন না, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। ওখানে কোনো এক পাশে বাটখারা থাকবে আর এক পাশে কিসা, এরকম না। এক মিজান দুই পাল্লাওয়ালা, এক পাল্লায় নেকি, এক পাল্লায় বদি। কারণ বদি তো সবাই নাই, কিছু না কিছু আছেই, কথা বুঝে আসছে? তো নেকি আর বদি ওজন হবে, গণনা হবে না কিন্তু নেকি, খেয়াল রাখবেন। নেকি বদি কি হবে? এই জন্য অনেক মানুষ আছে তারা এই বিষয়টা বুঝতে চায় না, তাই আমি তো প্রত্যেক দিন 50 রাকাত নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি, এই করি সেই করি। বাবারে করো তো ঠিক, কিন্তু কিয়ামতের দিন যদি গণনা হইত, তার এই যে যেরকম হুজুররা আছে বর্তমানে হজের ব্যাপারে প্রতিযোগিতা চলে, হজে যায় অনেক আছে, প্রত্যেক বছর হজে যায়। তো জিজ্ঞাসা করে হুজুর আমার তো এই যে 10 নম্বর হজ, আপনার ক নম্বর হজ? জিজ্ঞেস করে। তো এই যে হজ, এই হজ একবার করলেন বা 10 বার করলেন এইটা কিয়ামতের দিন কাউন্ট হবে না। আপনার 10 বার হজকে নেকির পাল্লা রাখা হবে, নেকির পাল্লায় রাখা হবে। আর যে কোনো নেক আমল ওজন বেশি হওয়া কম হওয়া নির্ভর করে এখলাসের উপরে। কিসের উপরে? এখলাসের উপরে। যার এখলাস যত বেশি হবে তার নেক কাজ মিজানের ভিতর তত ওজন বেশি হবে। কথা বুঝছেন? আপনি এক টাকা দিচ্ছেন এখলাসের সাথে, আর একজন এক হাজারটা দিচ্ছে এখলাস ছাড়া। এখন এক হাজার তো বেশি, এক টাকা কম, কিন্তু ওজন করতে গেলে দেখা যাবে এক টাকার ওজন বেশি এক হাজার টাকার থেকে। কেন? ওজন কম বেশি হবে কিসের কারণে? যার এখলাস যত ঊর্ধ্বের তার আমলের ওজন তত বেশি হবে। এই জন্য সাহাবায়ে কেরামের এখলাস সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরামের যে এখলাস, ওই এখলাস আমাদের থেকে কোনো ব্যক্তি হাসিল করতে পারবে না, কারণ তারা রসুলের সহবত পাইছে, আল্লাহ রসুলকে দেখছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাউ আনফাক্তু মিসলা উহুদিন যাহাবা, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দাও, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ। উহুদ পাহাড় আবার কি? স্বর্ণ। তাহলে আল্লাহ রসুল বলেন যে কিন্তু তারপরেও তোমরা আমার সাহাবি যারা, তারা আল্লাহ পাকের রাস্তায় এক মুদ সামান্য কিছু আটা বা গম দিছে, তো ওর যে সব, আরে ওর অর্ধেক সব তোমরা এই উহুদ পাহাড় পরিমাণ দিয়া হাসিল করতে পারবা না। কারণ তারা যেই এখলাসের সাথে, আপনারা ঘটনা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময়ের জন্য একটা প্রতিযোগিতা, আমরা তো প্রতিযোগিতা করি দুনিয়ার দিক দিয়ে, যে ও দশতলা বিল্ডিং বানাইছে আমি বারোতলার ফাউন্ডেশন দিব। আল্লাহ রসুল বলছেন এটা কেয়ামতের আলামত। এটা কি কেয়ামতের? ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলছেন কেয়ামত কবে হবে তা তো বলতে পারি না। বলে তাহলে কিছু আলামত? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আলামত বলতে পারবো, অনেকগুলো আলামত আছে। তার ভিতরে এই হাদিসের ভিতরে আলামত, আন্তারাল হুফাত আল উরাত আল আলাত রিআশায় ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, যে একটা সময় আসবে, হুফাত মানে খালি পাও, অর্থাৎ যাদের পায়ে স্যান্ডেল ছিল না, খালি পায়ে থাকে না গরিব মানুষ, খালি পাও। ওরা পরনে কাপড় ছিল না, আলা দরিদ্র, পায় স্যান্ডেল নাই, গায়ে কাপড় নাই, আবার গরিব মানুষ। কিন্তু এই লোকগুলোর তুমি দেখবা ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, তারা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কিসের জন্য? বড় বিল্ডিং বানাইতে। যারা বেটা তুই বানাইছ বারো তলা, আমার কম আছে, আমি বানাবো পনেরো তলা। কিন্তু তার প্রথম অবস্থা দনুজনের কি? কুলি, লেবার, মজদুর, মিন্তি। এখন কি বলো সাহেব? আল্লাহ রসুল বলেন যে এরকম করবে, এরকম কিয়ামতের পূর্বে। আল্লাহ, কত মানুষ এই ঢাকাতেও আছে খালি হাতে আসতে আসতে না। এই জন্য হাদিস শরীফে আসতে, এ মানুষ পিছনকে স্মরণ রাখো। পিছনকে কি রাখো? যারা পিছনকে স্মরণ রাখে তারা কখনো ধোকা খায় না, আর যারা পিছনের কথা ভুলে যায় তারা কি খেয়ে ফেলে? আমি তো চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব এখন টাকা হয়েছে বলে চৌধুরী সাহেব হয়েছে, আগে তো চৌধুরী মন্ত্রী ছিল না, বুঝে আসছে না? এই জন্য যারা পিছনে স্মরণ রাখে তাদের জীবন ধন্য। আল্লাহ তালা আমাদেরকেও বলছেন, এখন তুমি তোমার চেহারাকে যাই দেখো আয়নার সামনে কত সুন্দর দেখা যায়, কিন্তু তোমার ফার্স্ট মেটেরিয়াল কি সেটা কি চিন্তা করছো? তোমার এই দেহটা কি দিয়ে হয়েছে? নাপাক পানি দিয়ে হয়েছে, আমি তোমাকে বানাইছি। এখন তোমার চেহারা দেখা, যেই আল্লাহ তোমার চেহারাকে বানাইছে সে আল্লাহকে ভুলে গেল, বুঝে আসছে না? তো পিছনে স্মরণ রাখতে হয়। ফালিয়ান দুটি ইনসান ও মিম্মা খুলিক, খুলিক আমি মাইন দাফে, পিছনের কথা স্মরণ রাখতে হয়, খবরদার পিছনের কথা ভুলবেন না। হাদিস শরীফে আসছে বনী ইসরায়েলের বৃহস্পতির ভিতরে দেখবেন শুরুতে ঘটনা আছে, বনী ইসরায়েলের তিনজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষার জন্য এই যে মাল 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 এই মাল পাই আল্লাহরে ভুলেন না, মাল আল্লাহ তালা দেয় পরীক্ষার জন্য, কিসের জন্য? পরীক্ষার জন্য। ও এক আল্লাহর বান্দা ছিল অন্ধ, আর একজন ছিল কুষ্ঠ রোগের রোগী, আর একজন ছিল টাক পড়া, পুরো মাথা টাক। তো তিনজন বিপদে না, তো আল্লাহ তালা তিনজনের পরীক্ষা করার জন্য হযরত জিব্রাইলকে পাঠাইলেন। প্রথম পাঠাইলেন ওই যে যেই ব্যক্তি কুষ্ঠ রোগের রোগী, তার কাছে সে বলে যে ভাই কেমন আছেন? কয়ে আরে ভাই কেমন আছি মানে কি, লোক আমার ঘৃণার চোখে দেখে, তাদের মজলিসে যাইতে দেয় না, আমার সাথে কেউ হাত মিলায় না, এর থেকে খারাপ জীবন আর আছে? কয়ে আপনার এটা যদি ভালো হয়ে যায়, কয়ে ভালো হয়ে গেলে সুবহানাল্লাহ, এর থেকে আর কি পাওয়া আছে আমার? এই বললেই উনি ওনার হাতটা তার শরীরের উপরে ফিরে দিয়েছে, মাশাল্লাহ একেবারে একদম সুস্থ হয়ে গেছে, কারণ উনি তো জিব্রাইলের সালাম। এখন বিচারাও আল্লাহ শুকর আদায় করছে, বলছে যে ভাই আপনার প্রিয় জিনিস কি? আমার যেহেতু মানুষ ঘৃণার চোখে দেখত, আমার তো কোনো মাল টাল নাই, যদি আল্লাহ তাআলা আমার একটা উটের ব্যবস্থা করত তাহলে আমি সেটাকে পালতাম, বাড়াইতাম, ছাড়াইতাম। তো উনি সাথে সাথে একটা গাভীন উট, উটও না খালি গাভীন উট বাচ্চা দিবে, এরকম ওনাকে এনে দিলেন এবং দোয়া করলো যে আল্লাহ যেন আপনার মালের ভিতরে বরকত দান করে। এবারে উনি কোথার থেকে আসছে কে বা কোথায় কিছুই জানা নেই, চলে গেছে। কিন্তু মাশাআল্লাহ উট আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন যে এখন পুরো এলাকার ভিতরে সবচেয়ে বেশি উটের মালিক সে, বুঝছেন? এরপরে গেছে টাকওয়ালার নিকটে, তারা জিজ্ঞেস করছে কয়েক ভাই যদি আল্লাহ তালা আমার এই টাকটা ঠিক করে দিতে, আমার সব পোলামান দেখলাম হাসে টাকলা বলে, তো আমি এরকম যদি ভালো হয়ে যেতাম তো ভালো হইত। উনি হাত ফিরিয়ে দিয়েছেন মাশাল্লাহ মাথা চুল, তারপর বলছে আপনার প্রিয় জিনিস কি? আল্লাহ যদি আমার একটা গাভীর ব্যবস্থা করত, গাই পালতাম, দুধ চুধ খাইতাম, বাচ্চা হইত। তো উনি সাথে সাথে একটা গাভীন গাভীন গরু গাভী ওনাকে দিয়ে দিছে এবং বরকতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা এত বরকত দিছে পুরো এলাকার ভিতরে, মাশাআল্লাহ সবচেয়ে বেশি গাভীর মালিক সে। আর ওই যে অন্ধবিচারের কাছে গেছে, তার কাছে জিজ্ঞেস করে ভাই চোখ নাই তো কিছুই নাই, আল্লাহ যদি আমাদের দেখার তৌফিক দিত, আমার দৃষ্টি শক্তি আল্লাহ দিয়ে দিত, এর থেকে বড় নেই আমার তার কিছুই নেই। তখন উনি হাত এরকম ফিরেছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, দেখা শুরু করছে। জিজ্ঞেস করছে আপনার প্রিয় জিনিস কি? আল্লাহ যদি আমার একটা ছাগল দিত, চাইছে কি ছাগল? তো গাভীন একটা ছাগল দিয়ে দিছে, দিয়ে চলে গেছে। উনি তো জিব্রাইল আলাইহিস সালাম, মানুষ রূপ ধারণ করে আসছিলেন, চলে গেছেন। আল্লাহ কিছুদিন পরে আল্লাহ পাক আবার জিব্রাইল আলাইহিস সালাম পাঠাইছেন, যাও আমার এই তিনও বান্দার একটু পরীক্ষা নিয়ে আসো, পাশ করে কিনা দেখো। প্রথম ওই উটওয়ালার কাছে আসতে আয়েশা ফকির সাইদা বলছে ভাই আমি মুসাফির মানুষ, আমার সফরের কোনো কিছু ব্যবস্থা নাই, যেই আল্লাহ আপনার ধনী বানাইছেন, আগে তো গরিব ছিলেন, আল্লাহ এত উটের মালিক বানাইছেন, সেই আল্লাহর রস্তে আল্লাহর নামে চাইতেছি আপনি আমাকে একটা উট দেন, সেই উটের দুধ চোদ আমি খাবো, আর এই উটের পর চড়ে আমি কোথায় যাব? বাড়ি যেতে পারবো। তো যে বলছে যে আপনি গরিব ছিলেন, বলার সাথে সাথেই বলছে হাই বেয়াদব কোথাকার, আমি গরিব ছিলাম, তোর এই কথা কে বলছে আমি গরিব ছিলাম? আমি তো 14 খানদান থেকে এরকম ধরি, হ্যাঁ এত বড় আসপাদা তো তুই এই সময় বাজের কথা বলতিস, কোনো উট উট দেওয়া হবে না তোমাকে, যাও। খুব রাগারাগি করে ধমকি দিয়ে দিছে। তখন বলছে যে ভাই আপনি দেন আল্লাহ দস্তে দেন, আল্লাহ এই তো আপনার দিছে। এই জন্য শোনেন হাদিস শরীফ আসছে আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি চায় তাহলে ফেরত দিবেন না, বুঝছেন? তৌফিক থাকলে দিবেন, তৌফিক না থাকলে তার সাথে রাগ করবেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুকে কখনো কি করতে নাই, ধমকি দিতে নাই, রাগ করতে নাই, কারণ সে কি বলছে, আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আমাদের বদভ্যাস, আমরা আল্লাহর ওয়াস্তে খারাপটা দিই, এমনকি যে আম বিক্রি করে তাদের কাছে বলেন যে ভাই আল্লাহর ওয়াস্তে একটা আম দেন, দেখবেন যদি পচা গুলাতে থাকছে ওই পচাটা দিবে, আর যদি টাকা দেন তো কোনটা দিবে, বালনটা দিবে। আমি করাচিতে যখন ছিলাম তখন এরকম এক ভিক্ষুক বিচারা ঠেলাওয়ালার নিকটে গেছে, আম চাইছে পচাটা দিছে আল্লাহর ওয়াস্তে, তারপরে দশ টাকা দিছে যে দশ টাকার একটা আম দেন, তো ভালোটা দিছে, তাহলে দুইটা হাতি নিয়ে বলছে আল্লাহ এটা পাইছে তোর নামে আর এটা পাইছে আমার টাকা দিয়ে, বুঝলেন নি? দুইটা হাতে উঠে কি বলছে, তোমার নামে পাইছি এই পচাটা আর এটা পাইছে কি দিয়া, টাকা দিয়া। তো আমাদের মানুষের এত বদভ্যাস, আল্লাহর ওয়াস্তে চাইছে। আপনারা যদি এই প্রধানমন্ত্রী বলে যে তোমার ফ্যাক্টরির একটা প্রোডাক্ট দেও তো দেখি কেমন বানাও, তুমি কি করবেন? আপনি সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে ভালো কারিগর দেয় ভালো করে বানাও, তারপরে সেটার আবার র্যাপিং ট্যাপিং করিয়া কত সুন্দর মুন্দর করিয়া, ম্যাডাম এই যারা দিচ্ছেন সেও তো নাপাক, আপনিও নাপাক। নাপাক মানে কি, আমাদের সৃষ্টি তো নাপাক জিনিস দিয়ে, ওই কথা প্রধানমন্ত্রী হয়েছে সেই জন্য তারা কি স্বর্ণ দিয়ে বানাইছে, নাপাক দিয়েই বানাইছে, তাই না? তো তারে দেওয়ার সময় তো কত চিন্তা ফিকের, আর আল্লাহরে দেওয়ার সময় কোনো চিন্তা নেই। অথচ আল্লাহ বলছেন লান্তানাল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে কোনো মাহবুব জিনিসকে, প্রিয় জিনিসকে তুমি আল্লাহর রাস্তায় দাও। তার কারণ আল্লাহ তাআলা মালও চান না, আল্লাহ জানও চান না। এই যে কুরবানি, আপনি বড় একটা গরু দিলেন, আল্লাহ তাআলা দেখেন না, লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা দিলের অবস্থা দেখতে চান। আপনি এই জন্য গরু কিনা খাসি কিনা যেটাই কুরবানি দিবেন আল্লাহর জন্য দিবেন, খবরদার এদিক সেদিক না, চিন্তা করবেন যে আল্লাহর কত মেহরবানি যে আজকে আমাকে আল্লাহ তাআলা গরু নিয়া আমাকে কি করে দিছেন, মাফ করে দিছেন। যদি আল্লাহ বলতো তোর ছেলেকেই দিতে হবে, তাহলে আমি আমার হাত দিয়ে আমার ছেলেকে কিভাবে জব করতাম? দিলের অবস্থা, আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহ লুহ মুহাওয়ালা দিমাউ হলা কিয়ানালু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা দিলের অবস্থা দেখতে চান। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, নাই তেরা জান নাই তেরা মাল চাহিয়ে মুশকো তুষ্টে খুনে আর মা চাহি, আমার বান্দা আমি তোমার থেকে তোমার জানও চাই না মালও চাই না, আমি দেখতে চাই যে তোমার দিলের ভিতরে একটা চোট লাগে কিনা। দিলের ভিতরে চোটটা লাগে কখন, যখন প্রিয় জিনিস দেয়, কি বলেন, যেটা ফালাই দেওয়ার দরকার ওটা করে দিলে কি দিলের ভিতরে চোট লাগে? একটা জিনিস যেটা প্রতি মহব্বত আছে ওইটাকে যখন দিতে যাবেন তখন দিলের ভিতরে একটা কি লাগবে, চোট লাগবে, ব্যথা লাগবে। দর্দ দিল কে ওয়াস্তে পায়দা কিয়া ইনসান কো ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থে কর রবি, আল্লামে ইকবাল মরহুম বলেন, মানুষকে আল্লাহ বানাইছেন তো এই জন্য যে একটা কাজ সে করতে যাবে তার দিলে একটা ব্যথা লাগবে, আল্লাহ এই ব্যথাটুক দেখতে চান। আল্লাহ উর্দের দরকার কি, আল্লাহর গরু দিয়ে দরকার কি, আমেরিকার গরু, অমুক খানের গরু, কালু খান, ধলা খান, এমক খান, এগুলোর দরকার কি? আল্লাহ দেখতে চান যে যেই জিনিসটি তুমি করতেছ এ করার সময় তোমার মনের ভিতরের অবস্থাটা, এই যে আহটুক আল্লাহ তাআলা দেখতে চান, বুঝে আসছে না? আহ এক আজিব জিনিস, আহ এমন একটা জিনিস রে বাবা, এটা একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সতর্ক থাকবেন, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, আর আল্লাহর রাস্তায় যখন কোনো ব্যক্তি কোনো কিছু চাবে, খবরদার খবরদার তাকে রাগ করবেন না। আপনাকে চিন্তা করা উচিত যে এই চাকার মালিক, অনেক মানুষ দেখেন এই জমি জাতি দাম ছিল না, ওখানে বড় একটা রোড গেছে অনেক দামি হয়ে গেছে, এখন আল্লাহরে বলে যায়, আগে মেহনত করতো, শ্রম দিয়ে কাজ করতো, কয়দা হারে নামাজের সময় পাই না, মালিকের ছাড়ে না নামাজের সময়। এখন খোদ নিজে মালিক, গদিতে বসা, আজান হয়ে গেছে, কাজে একটু পরে যায়, একটু পরে যায়, নামাজ ছুটে যায়। তো আল্লাহ পাকের মেহরবানির উপরে দুনিয়ার সব মানুষ, কিন্তু কেউ যদি কারো মেহরবানি করে তাহলে তার থেকে দূরে জানা কাছে আসে, কি বলেন, কাছে আসে। যদি দূরে যায় কয় তুই নিমো খারাম বেটা, এই হাদিস সাহেব তোর জন্য কম করছে, হ্যাঁ আজকে হাদিস সাহেবের থেকে তুই চলে গেলি, সবাই তার খারাপ কথা বলে, তাই না? তো আল্লাহ কি আমাদের সাথে কম করছে রে বাবা? ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা, আমরা তো খালি হাতে আসছি, আল্লাহ এখন বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন, মার্কেটের মালিক বানাইছেন, দোকানের মালিক বানাইছেন, আর আল্লাহরে ভুলে গেলাম, নিমুখ হারাম কিনা? নিমুখ হারামি করা যাবে না, নিমুখ হারামি করা যাবে না, এর থেকে ফিরে আসতে হবে সকলকে। তো ওই যে আল্লাহর বান্দা হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন, আসে কি বলছেন, আল্লাহর নামে দেন, সে দেয় নেই, বলছে আমি তো খান মানে পূর্বপুরুষ থেকে আমি কি ধনী, কে তোমার শিখেছে আমি গরিব ছিলাম। তখনই বলছেন যে দেখেন, আপনি যদি যা বলতেছেন তাই যদি হন তাহলে আপনি আগে যেরকম ছিলেন আল্লাহ যেন আপনাকে সেরকম বানাই দেয়। তো জিবরিলের দোয়ায় তো সে বড় লোক হয়েছে, আবার বদদোয়া কি হয়ে গেছে, সব শেষ, সকালবেলার ধনী বিকালবেলা ফকির, জাকাত দেনেওয়ালা জাকাত লেনেওয়ালা হয়ে যায়। ইয়ামানত চান্দে রোজ হেনস দেমা, দার হাকিকত মালিক এ হার শাহ খুদা, এগুলো সব মালিককে, যে আল্লাহ দিছেন, যে আল্লাহ দিতে জানেন সে আল্লাহ, সে আল্লাহ কি করতে পারেন, নিতেও জানেন। মনে রাখতে হবে রে বাবা, যে আল্লাহ দিতে জানেন সে আল্লাহ নিতে জানেন। এই জন্য আল্লাহরে কোনো সময় অসন্তুষ্ট করবেন না, আল্লাহর বান্দারে অসন্তুষ্ট। আপনার যদি চারটে ছেলে থাকে, একটা ছেলের টাকা আছে আর একটা ছেলের টাকা নাই, এখন আপনি বললেন যে বাবা তোমার ছোট ভাই ঈদের সময় আসছে, ওর বিবি বাচ্চা নিয়ে ও কষ্টের ভিতর আছে, বাচ্চাদেরকে এখনো কাপড় চোপড় কিনে দিতে পারে নাই, একটু দেওয়া ওরে কিছু টাকা দেও, আর সে না করে যদি দেয় তা আপনার মনে ব্যথা লাগবে কি না? তো বাবা তার ছেলেকে যতটুকু মহব্বত করে তার থেকে লক্ষ লক্ষ করে বেশি মহব্বত আল্লাহ পাক আল্লাহর বান্দাকে করে। অর্থাৎ আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ অনেক বেশি অসন্তুষ্ট হন, আপন হোক পর হোক, আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিবেন না। ও যেমন বলছেন পিঁপড়েরও কি দিবে না, কষ্ট দিবে না, আল্লাহ এটা সহ্য করেন না। আপনি যেরকম বলে যে আরে ভাই তুমি আমার বন্ধু মানুষ, আমার খাতিরে উচিত ছিল তোমার আমার ছেলেটার সাথে কি করা, ভালো ব্যবহার করা, আমার ছেলেটাকে তুমি এরকম কষ্ট দিছ, তাই না? তো আপনি আপনার ছেলেকে কষ্ট দেওয়ার কারণে যখন কষ্ট পান তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি মহব্বত আল্লাহ পাক আল্লাহর বান্দার সাথে করেন। তো সে যখন কষ্ট পায় তো আল্লাহ তালা কি শান্তি পান, আল্লাহ কষ্ট পান। এই জন্য আল্লাহর কোনো বান্দা বান্দিকে কষ্ট দিবেন না, বৌরে মারবেন না, বৌরে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, এই ফকিন্নির মেয়ে অমুক সমক এগুলো বলে তাদের মনে কষ্ট দিবেন না। কারণ ফকির কে বানায়, ধনী কে বানায়, সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। তো সবসময় খেয়াল রাখবেন, হর জিবরিলের দোয়ায় আবার যা তাই বাস, ওখান ধনী চলে গেছেন ওই গাভিওয়ালার নিকটে, একই কথা তারে বলছে, সেও ওরকম উত্তর দিছে, তারও সব শেষ। শেষ পরে গেছে কার নিকটে, অন্ধর নিকটে। অন্ধর নিকট যা যখন ওই কথা বলছে যে ভাই আল্লাহর ওয়াস্তে যে আল্লাহ আপনারে সবকিছু দিচ্ছেন সেই আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে দেন, সাথে সাথে বলছে যে ভাই আপনার যে কটা ছাগলের দরকার নিয়ে যান, কারণ আমার আল্লাহই আমাকে এগুলো দিছে, নিয়ে যান। তখন সে বলছে যে দেখেন আমি ছাগল নিতে আসিনি, আমি হযরত জিবরিল আপনাদের কওমের তিন ব্যক্তির পরীক্ষার জন্য পাঠাইছিলেন আল্লাহ, দুইজনে ফেল করছে আর আপনি পাশ করে গেছেন। আল্লাহর একটু দোয়া করি আল্লাহ তালা আপনার মালের ভিতরে আরো বরকত দিয়ে দেন। তো এই জন্য আমার দোস্ত বলা হয় যে এই পুরাণ কথা স্মরণ রাখছে, পুরাণ কথা কি রাখছে, আর দুজনে পুরাণ কথা কি করছে ভুলে গেছে, পুরাণ কথা বলবেন না। আর নাম শুনছেন না, হজরতে একজন আল্লাহ বান্দা ছিল আয়াজ, নাম শুনছেন, শাহ মাহমুদ, নাম শুনছেন, শাহ মাহমুদ বাদশাহ, এক হি স্বপ্নে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কই বান্দা রাহা না কই বান্দা নওয়াজ। তো মাহমুদ ছিল বাদশাহ আর আয়াজ ছিল গুলাম। তো আয়াজ গুলাম হয়ে আসছিল ওনার নিকটে। তো আয়াজ বেচারা এরা তো মানে ইনাকে যখন ওই বাদশায় অনেক ভালোবাসা শুরু করলো, মোহাব্বত করা শুরু করলো, তখন ওনাকে প্রধানমন্ত্রী বানাইল। আসলে কি হইয়া বানাইল কি, এখন অন্যান্য যারা মন্ত্রী পরিষদ ছিল তারা এটাকে অনেক খারাপ দৃষ্টিতে দেখা শুরু করল। আর কিভাবে তার এটা খতম করা যায় এর জন্য চেষ্টা করে না, হাসাত করে না, মানে হিংসা একটা বহুত খারাপ রোগ। বলা হয় যে হিংসা একটা আগুন, হিংসাটা কি, এই আগুন যদি কোনো ব্যক্তির ভিতর লাগে তার আরাম নাই এবং তার নেকি নষ্ট করে ফেলে। ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, একটা লাকড়িতে আগুন ধরা দিলে সেই লাকড়িটি যেরকম খতম হয়ে যায়, অস্তিত্ব খতম হয়ে যায়, ছাই হয়ে যায়, কোনো ব্যক্তির ভিতরে হিংসার রোগ যদি আসে সেই ব্যক্তির নেকি এরকম খতম হয়ে যায়। এই জন্য কেউ কারো উপর হিংসা করবেন না। আসলে হিংসা করার অর্থ কি তা জানেন, মানে আল্লাহর সাথে পাল্লা লওয়া, জানলা এই যে লোকটার যে আপনি এই যে একটা বিল্ডিং বানাই দিলেন, এই বিল্ডিংটা তো দেওয়া দরকার ছিল আমারে, আমাকে না দিয়ে দিয়ে দিলেন তারে, সিদ্ধান্ত আমি আমার বুঝে আসে না, বুঝে ধরে না। বাহ, তোমার বুঝে ধরলেই কি না ধরলেই কি, তুমি জল যার কারণে যে ব্যক্তি হাসাত করে রাত ভর ঘুমাসে না, আরে লড়ালড়ি করে, আর যেই ব্যক্তির উপরে হাসাত সে কিন্তু চুপচাপ ঘুমায় রয়েছে মাশাআল্লাহ, সে তো জানেও না, সে তো জানেও না। একজনের দোকান ভালো চমকায় গেছে, আপনার হাসাতের রোগে ধরলো, এখন আপনার ঘুম আসে না, ওর ব্যবসা তো খুব চালু হয়ে গেল, রানিং হয়ে গেল, আর আমি এরকম যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম, একসাথেই দোকান খুললাম, ওর দোকানে লোকজন আসে এই সেই, বোঝেন নাই। এর নাম কি হাসাত, হাসাত কারো উপর করবেন না, হাসাত অনেক খারাপ জিনিস, এতে মানুষের নেকি খতম হয়ে যায়। তো আমি কি যেন বলতেছিলাম, কেন আয়াজ বেচারা তার উপরে হাসাত করা শুরু করছে, যে আসলো গোলাম হইয়া হয়ে গেল কি প্রধানমন্ত্রী, এদের কোনোভাবে খতম করা যায় কিনা, খতম করার লাইন কি। আয়াজের অভ্যাস ছিল যখনই ওই যে অফিসে যায় বসবে, দেখেন নাই যে বর্তমানে আল্লাহ তাআলা মাফ করুক, এ তো আমাদের সামনে হইতেছে ঘটনা, আমাদের সামনে ঘটতেছে না, এই সমস্ত ঘটনার কারণে সবক নিবেন সবক। ওই যে একটা ছিল সিনহা, কত মানুষের ফাঁসি দিয়েছে না, বিদেশে যায় পড়ে দিয়েছে, দেশে আসার আর পারবে। এই যে একটা যে বেনজির, তার দাপট, মানুষ কি হয়তো আর্মিতে যায় অথবা র্যাবে যায় অথবা পুলিশে যায়, একটার ভিতর বড় হয়, সে কয়টার ভিতর বড় হয়েছে, তিনও বাহিনীর প্রধান হয়েছে, এখন তার নাম দিতেও মানুষ ঘৃণা করে, তাই না, কোথায় গেছে কোনো খবর নেই, যাওয়ার জন্য সহযোগিতা করছে কেউ স্বীকার জানা, তা না এই খারাপ মানুষটার সাথে কি আমি সহযোগী আছি, ও তো বহুত খারাপ, দেখছেন কাদেরা। তো এগুলো তো সবক নিবেন, যে ইজ্জত কার হাতে, আল্লাহর হাতে, আল্লাহকে মানবেন। টাকার কারণে ইজ্জত হয় না, টাকার কারণে যে ইজ্জত হইতে এখন সবচেয়ে বেশি টাকাওয়ালা বেরিয়েছে, কই ইজ্জত গেছে কোথায়, সবাই কত খারাপ কথা বলে, তাই না? তৃণবাহিনীর প্রধান মামুলি ব্যাপার, তৃণবাহিনীর প্রধান, এরম বহুত কম মানুষ আছে আমাদের বাংলাদেশে, তাই না? এই জন্য এই সমস্ত ঘটনার থেকে নিজের জীবনের জন্য সবক নিতে হয় রে বাবা। অতএব আল্লাহকে অসন্তুষ্ট করা আল্লাহর মার আলমের বার, হক মাওলার হক বিচার, কখনো কারোর উপর জুলুম করবেন না, কখনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না, হাসত করবেন না, হিংসা করবেন না, আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহর থেকে চাবেন, আল্লাহ দিবেন, বুঝে আসছে তো? যে আয়াস এ কি করে ওর উপর হিংসা শুরু করছে, কোনোভাবে এটা ফাঁসানো যায় কিনা, ওই বিচারের অভ্যাস ছিল, ওই বিচারের জন্য ওনার বাম পাশে উনি বসতেন, মাহমুদের বাম পাশে বসতেন। তো ওই এজলাস শুরু হওয়ার আগে উনি ঘর থেকে বের হয়ে যাইতেন, ঘর থেকে বের হয়ে যায় একটা পাহাড়ের দিকে যাইতেন, সেখান থেকে হইয়া এজলাসে এসে বসতেন। তো ওই বাদশাদের তো কান ভরার লোকের অভাব নাই, বলছি যে স্যার এই যে লোকটারে যে আপনি গোলাম হইয়া আসলো, আপনি প্রধানমন্ত্রী বানাই দিলেন, এর তথ্যমত্য কিছু কি নিছেন? তথ্যমন্ত্রী একজন আসতে বোঝেন নাই, এ কোথার থেকে আসলো, কি দিয়ে কি হইল, কি ঘটনা, কি কিছু জানেন? জানার দরকার কি? ভালো মানুষ আমি জানি, কাজ করতেছে মাশাআল্লাহ। কেন আমাদের মনে হয় সে কোন বহির্বিশ্বের কোন কি হবে, সিআইডি হবে, মানে কিভাবে বললাম? কয় আপনার এই মসজিদ শুরু হওয়ার আগেই সে কোথাও যায়, পাহাড়ির দিক যায়, ওখান থেকে ঘুরে গেলে তার পায়ে বসে, এবং এটা তার প্রতিদিনের মামুল, দাল মে কুচ কালে হে, ঘটনা কিছু আছে। তো বাদশাহ বাদশারই না, শুধু আপনারাও যে কোনো জিনিস কেউ বললেই সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ আল্লাহ তাআলা বলেছে, জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে কোনো ঘটনাকে তদন্ত করো, তাহকিক করো, তাহকিক করে সিদ্ধান্ত নাও, তাহকিক না করে, তদন্ত না করে যদি ডিসিশন নিয়ে ফেলো, তাহলে পরে দেখবা যে হায়রে এ তো আমার সাথে কি হয়েছে, ধোকা হয়েছে, তখন তুমি আফসোস করবা যে আহ কেন করলাম, কিন্তু তখন আহ করলে কি আর কি লাভ হবে? এই জন্য কি করো, তদন্ত করো। কারণ দুনিয়ার ভিতর কিছু মানুষ আছে কথা লাগানো মানুষ, কি লাগানো, আমাদের তানভীর রহমতুল্লাহ এই কথা লাগানো মানুষের একটা ঘটনা বলছেন। একটা লোক তার গোলামের দরকার, গোলাম, আগের জমানা গোলাম বান বিক্রি হইত, তো গোলাম কিনতে গেছে হাটে, যাওয়ার পরে গোলাম যখন কিনতে গেছে, কি ব্যাপার ভাই, কোন সমস্যা হচ্ছে? গোলাম কিনতে যখন গেছে, তো একটা লোক গোলাম একটা লোক বসে রয়েছে। তা আমাদের মতো মানুষ তো আগের জমানের মানুষ, সততা ছিল, ওই যে বলে না সততাই ব্যবসার মূলধন, আর কয়েক দোকানা দিলে কি ব্যবসা হয়, আসতে বলে এইটা, আর ব্যাগের ভিতর কি লেখে, সততাই ব্যবসার মূলধন, মানে ধোকা, মানে ওটুকু ধোকা, সততা ব্যবসার মূলধন এটা কি আসল না, এটা কি নকল, এটাও ধোকা, কথা বুঝছেন, দেখানোর জন্য। তো আগের জমানের মানুষ সৎ ছিল, তখন বলছে যে ভাই আমার এই গোলামটা বিক্রি তো করবো, কিন্তু এর একটা বদ অভ্যাস আছে, সেটা আপনারে বলে দেই, তারপরে আপনি চিন্তা করে নিবেন কি নিবেন না। কি বদ অভ্যাস? এ খালি কথা লাগাইয়া ফ্যামিলির ভিতর গন্ডগোল লাগাই দেয়, কথা লাগে কি করে ফ্যামিলির ভিতরে গন্ডগোল লাগাই দেয়, আর এমন ভাবে বলে নাম হয় না আপনি পারবেন না, মানতেই হয়, তারপরে গন্ডগোল লাগিয়ে দেয়, এই জন্য আমি ওই বিক্রি করতে আনছি। তখন উনি বললেন যে ভাই আমার তো কাজের দরকার, কাম যখন ভালো করে, কাম যখন কি করে ভালো করে, আর তার দোষটা তো আমি যাইনি ফেললাম, এটা বাসার লোকদেরকে সবাইকে কি করে দিব, সতর্ক করে দিব, কাজ করার দরকার কাজ করলেই হলো, সে দাম দস্তুর করে ওই গোলামটাতে কি করছে, কিনে নিয়ে গেছে, বাড়ি যাই কাজ বুঝেছে,
ও বলছে স্যার আমাকে বলেন কি কি করতে হবে, বলে তুই আমার সাথে যাবি কাম কাজ করবি। এই তার সাথে মাঠে যায় কাম কাজ করে, এমন কাজ করে রে ভাই, তারা বলে যে স্যার আপনি কাম করবেন তো আমার একই জন্য কিনে আনছেন, আপনি বসে বসে আল্লাহ বিল্লাহ করেন, আমি সব কাজ দেখতেছি, দুজন তিনজনের কাজও একই করে ফেলে, বুঝে আসছে। তারপর কাজ স্যার আপনারা আসতে হবে না, আপনি যাই কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে গল্প টল্প করেন, আমার খালি বুঝাই দিয়েন, এসব আমি দেখব। হ্যাঁ যারা ঘরে গারে এখন গল্প টল্প করে, বিভিন্ন জায়গা যায় গ্রামের মানুষ গল্প গুজব করে, বেচারা অনেক খুশি, তারপরে কাম করে দিচ্ছে। তো এরম করতে 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 মালিকের নিকটে কি অনেক বেশি বিশ্বাস হয়ে গেছে। এখন ওই বেচারা ঘুরে গেড়ে বেড়ায়, বুঝছেন তো। ওনারে একদিন বলছি যে স্যার আমি একটা কথা বলবো, বলো। এই লক্ষ্য করে সবাই আমান, লক্ষ্য করিস বাবা একটা কথা বলবো, হ্যাঁ বলো। আপনারা তো আবার যে আমার মালিক বলে দিছে আমি নাকি কথা লাগাই, কিন্তু সত্য কথা, আপনি বিশ্বাস করেন না না করেন ঘটনা কিন্তু সত্য। এই যে আপনি এদিকে যে ঘোরাঘুরি করতেছেন, বাসার তো আর বোধহয় খবর রাখতেছেন না, এখানে কি হয়েছে বাসায়? সে আপনার বিবিত পরকিয়া করছে, সে তো আর একজনের সাথে সম্পর্ক করে ফেলছে। আপনি এদিক সেদিক ঘোরাঘুরি করেন, বাসায় কম যাওয়া হয়, এর ভিতরে সে কি করে ফেলছে? আর একজনের সাথে সম্পর্ক করে ফেলছে, এবং তারা দুইজনে সিদ্ধান্ত নিছে আপনারে মাইরে হ্যাঁ চলে যাবে, কার সাথে? ওই তার সাথে চলে যাবে। বলো কি বেটা, আমার এই পুরান বিবি এতদিনের বিবি সেগুলো করবেন? কারণ আমরা আগেই বলছি যে আপনি আমার বিশ্বাস করবেন না, কিন্তু শোনেন আমি আপনার একটা কথা বলে দিই, এই ঘটনা কিন্তু তারা আজকে রাত্রেই ঘটাবে, আপনি ঘুমাবেন না, ঘুমের ভান করে থাকবেন, কারণ আপনাদের জব করতে আসবে, আপনার আজকে রাত্রেই জব করে দিবে, এই জন্য ঘুমাবেন না, খবরদার। কি করবেন না? এখান থেকে ফারেক হয়ে গেছে ওইখানে, ওইখান থেকে খালাম্মা আপনার হাতের ডাল রুটি খাই, আপনার যদি একটা কথা না বলি তাহলে নিমক হারামি হবে, এই জন্য আপনার একটা কথা বলতে আসছে। কিরে বাবা, কথাটা এই যে উনি কিন্তু আর একজনের সাথে সম্পর্ক করে ফেলছে, দেখেন এই যে আসে বাসায় দেরি করে ঘোরাঘুরি করে কোথায় কোথায়, খেয়াল করছেন? হ্যাঁ দেখি তো কয়েকদিন ধরে, এই যে জলদি করে তো বাসায় আসেন, আগে ধরো আগে আসতো, আসে ঘুমায় থাকতে, এখন তো দেখি অনেক রাত্রে আসে, গল্প করে কি করবে, কাম নাই, বুঝলেন নেই। দেখেন উনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আপনারে বাদ দিয়া তার সাথে চলে যাবে। তা আমি একটা কাজ যদি আপনার করে দেই, এটাই না আমি করি, কারণ আপনি আমারে কত ভালো খাওয়ান, এই সেই, বুঝে আসছে। কি করবা, ওনার এই যে এই যে গলার এখানে যে দাড়ি আছে, একটা দিনে দাড়ি যদি আপনি আমার আজকে দিনের ভিতরে আনিয়ে দিতে পারেন, রাত্রের ভিতরে, তাহলে তাবিজ বানাই দিব, এমন তাবিজ যে ওই তাবিজ দেখার সাথে সাথে তার একেবারে ভুলে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। আর মহিলারা তো তাবিজের পাগল, তো আমার জন্য কোনো ব্যাপার না। করবেন কি, যখন ঘুমায় বুদ্ধি শিখাই দিচ্ছে, যখন ঘুমায় তখন বেলেগ নিয়ে এখান থেকে একটা দিকে চুল খালি কাটিয়ে নিয়ে আসবেন, তারপরে আমি তাবিজ বানাই দেব, আমি এমন তাবিজ জানি আপনার জন্য পাগল হয়ে যাবে, তার একবারে ভুলে যাবে। আচ্ছা, মহিলা রাজি হয়ে গেছে, বুঝছেন। ওদিক তো এই কথা বলেন না, ওদিকটা তো ওই ব্যক্তি ঘুমায় নাই, বুঝছে, তার বলে দিছে ঘুমায় নাই, ঠিকই রাত যখন বুঝছে যে না ঘুমের বান ধরছে, তখন সে বেলেট নিয়ে আসে আর কি, চুল এখানে কাটতে গেছে, আর একদম ধরছে, দৌড়া মারতে মারতে মেরিয়ে ফেলছে। বিবিটা কি করেছে ফেলছে? মেরিয়ে ফেলছে। তুই আমার জবকের আর একজনের সাথে যাবি? বেলেট তো আসতো আমার জব করতে, আসলে কি জব করতে আসছে? আল্লাহ তাআলা বলেন যা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা মুআমালাটাকে বিষয়টাকে তদন্ত করো, তদন্ত না করে যদি কোনো ডিসিশন নিয়ে ফেলো, আনতুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তারপরে নিজের কৃত কার্যের উপরে লজ্জিত হবা, কিন্তু লজ্জিত হয়ে হবে কি, যা হওয়ার তা তো হয়ে গেছে। এই জন্য তদন্ত করবেন, তদন্ত না করে কোনো সিদ্ধান্ত নেবে না। বিশেষভাবে যারা বড় লোক আছেন, বড় লোকদের পিছনে যেগুলো ঘোরে সবগুলো আর আপনি দোস্ত মনে করেন না, ওর ভিতরে কিছু আছে তারা মতলবে ঘোরে, এই জন্য তাদের কথাকে তদন্ত না করে দেখা যায় অনেক পুরনো একটা কর্মচারী, তারা বাগানের জন্য নতুন একটা এসে লাগে, বুঝে আসছে না, দেয় সব ক্ষতির লাইন করে দেয়। এই জন্য তদন্ত করার কথা আসছে হাদিসের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে। তো ওই আল্লাহর বান্দা শাহ মাহমুদ চিন্তা করলেন বিষয়টা আমি তদন্ত করব কোথায় যায়। ঠিকই উনিও আগের থেকে প্রস্তুত, এজলাস শুরু হওয়ার আগেই ও বেরিয়েছে, ওই পাহাড়ের দিকে গেছে, তাদের কথা অনুযায়ী ঠিকই উনিও আসতে ধীরে ছদ্মবেশী অবস্থায় উনিও পিছনে পিছনে গেছে। দেখে যে ওই পাহাড়ের ভিতর যায়, পাহাড়ের ভিতর গুহা থাকে না, তো ওই গুহার ভিতরে উনি ঢুকলো, ঢুকার পরে উনি কিছু সময় পরে উনিও ঢুকছেন, ঢুকার পরে দেখে যে ওই গুহার যে ওয়াল আছে সেই ওয়ালের সাথে একটা জামা লটকানো, সিনা বিড়া একটা জামা ওটা লটকানো, উনি ওইটার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলতেছেন, কি বলতেছেন পিছনতে যে আয়াস, তখন তো হঠাৎ করে ডাক দিয়েছে, ফিরে দেখে শাহ মাহমুদ জিজ্ঞেস করছে আয়াস তুমি এখানে কি করতেছ, তখন সে বলছে যে স্যার এই যে জামাটা এইটা গাইডেই আমি আপনার নিকটে আসছিলাম, কিন্তু আল্লাহ মেহরবানি করছে, আপনি মেহরবানি করছেন যে আজকে আমি প্রধানমন্ত্রী হয়ে আপনার পাশে বসে আমি ফয়সলা করি, তো ওই ফয়সলা করার আগে প্রতিদিন এই জামার সামনে আইসা আমার মনকে আমি বুঝাই যে আয়াস এই হলো তোমার অবস্থা, এইটা গাইডেই আসছিলাম, এখন তো তুমি মন্ত্রী হয়েছ, গাইডে আসছিলে এটা, এখনই যদি আল্লাহর রহমত আর বাদশার নজর তোমার থেকে চলে যায় তোমাকে সাথে সাথে এই পুরান জামা গায়ে দিতে হবে, এইটা আমার মনটাকে বুঝেয়া তারপরে আমি এজলাসে যা বসি যাতে আমার কারোর কোনো জুলুম না হয়, বুঝে আসছে না। তো যারা পুরান কথা স্মরণ রাখে তারা কখনো ধোকা খায় না, যারা পুরান কথা ভুলে যায় তারা কি খায়, ধোকা খায়। রে বাবা, আজকে আল্লাহ তারা 10 তলা বিল্ডিং দিয়ে দিছে, ওই বিল্ডিং এ বসে বসে চিন্তা করবেন আমার তো 10 তলা ছিল না, আমি তো টিনশিটে থাকতাম, আমি আজকে বড় বড় বিজনেস এর মালিক, এত বড় বিজনেস তো আমার ছিল না, আমার আল্লাহ আমাকে দান করছেন, অতএব আমি যখন ছোট কারো কর্মচারী ছিলাম তখন আমি মালিকের থেকে কি চাইতাম, আজকে আমার যারা কর্মচারী তারাও আমার থেকে তাই চায়, অর্থাৎ আমি যেন কারো উপর কোনো জুলুম না করি, বুঝে আসছে না। এইভাবে নিজেকে মোরাকাবা করতে হবে, ফিকির করতে হবে, ফিকির করে যার যার জায়গায় বসতে হবে, তাহলে ইনশাআল্লাহ ধোকা খাবেন না। আর পুরান কথা যারা স্মরণ রাখবে না তারা কি খাবে, ধোকা খেয়ে যাবে, এমন ধোকা খাবে রে বাবা, দুনিয়াও ধোকা আখেরাতও ধোকা। এই জন্য আমি বলছিলাম যে হক কয় প্রকার, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, করণীয় বর্জনীয়, বান্দার হক করণীয় বর্জনীয়। তো বান্দার হকের কারণে মানুষ ধরা খাবে, আল্লাহর হকের কারণে না। এই জন্য আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, কারো হক মারবেন না, বুঝে আসছেন না, কারো হক মারবেন না। হাদিসের ভিতরে একটা ঘটনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, আল্লাহ তোমরা মিসকিন কাকে মনে করো, মিসকিন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ মিসকিন তো ওই ব্যক্তি যার কাছে টাকা নাই পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন যে শোনো, যার কাছে টাকা নাই পয়সা নাই তার নিকটে নাই ঠিক, কিন্তু সে যে কোনো ব্যক্তির নিকটে হাত পাতলে পাওয়া যায় না, দুনিয়াতে পাওয়া যায়, এ কোনো মিসকিন না। এই জন্য ফার্সিতে একটা কথা আছে যে পায়ে গাদা লংনেস যায় দুনিয়া তংনেস, এক হাঁক মারছে পায় নাই, এখানে পাইনি আর একখানে পাবো, তাই না? এখানে না পাইছে আগে বাড়ে না, সে দাঁড়ায় থাকে ওখানে, তুমি দিলা না ঠিক আছে আগে বাড়ে। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম খলিলুল্লাহ উনি অনেক বেশি মেহমান নওয়াজ ছিলেন। মেহমান নওয়াজ তার অর্থ হল যে মেহমানদেরকে খুব ইজ্জত একরাম করতেন, আর মেহমানদের ইজ্জত একরাম করা এটা আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুল তো মুশরিকদেরকেও মেহমান বানাইছেন। গত ঘটনা আছে, আমরা অনেক সময় কয়ে মুসল্লি খাওয়াবো, মানে অন্য কোনো মানুষ গুণাগার মানুষের খাওয়াইতে চায় না, আরে গুণাগারেও খাওয়াবেন, যারে খাওয়াবেন খাওয়াইলেই সব, বুঝলেন নেই? হ্যাঁ, নেককার মানুষের খাওয়াইলে বেশি সব, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা মানুষ ক্ষুধার্ত কিন্তু সে নামাজি না, এখন আমরা বেনামাজি জাহান্নামি, তোরে কি আবার খাবার দেব? ঠিক না, কথা বুঝছেন? তারাও খাবার দিবে, আল্লাহ তৌফিক দিছে তারাও খাওয়াবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার অভ্যাস ছিল মেহমানদেরকে নিয়ে খানা খাওয়া। একবার উনি বসে রয়েছেন, ক্ষুধা লাগছে, দস্তারখান লাগা, খানা খাবে কিন্তু মেহমান নাই, মেহমানের অপেক্ষায় খানা খায় না। এর ভিতরে দরজায় এসে এক ব্যক্তি বলছে, ইব্রাহিম আমি খোদার তো, আমার একটু খানার ব্যবস্থা করবা? আরে ভাই তোমারই তালাশ করছি, জলদি আও, দস্তারখান লাগছে, খানা আছে, বসো এসে, বিসমিল্লাহ। কি বলছে? তখন সে বলছে, ইব্রাহিম বিসমিল্লাহ জান বলবো না, কারণ তোমার খোদারে আমি মানি, আমি আগুনের পূজা করি, অগ্নি পূজক মজুসি, কি করে আগুনের পূজা করে। ইব্রাহিম হোসেন আস্তাগফিরুল্লাহ, এত সময় পরে পাইলাম একজন মেহমান, তাও কি আবার অগ্নিপূজক মুশেক, বলছে না ভাই আমি তোমারে খাওয়াবো না, কালমা পড়ো, খানা হাজের, খানা খাও। সে বিচারা 80 বছর বয়স বুড়া, কেনা ইব্রাহিম তোমার এক টাইম খানা খাওয়ার জন্য আমি ধর্ম বদায় দিব, এ আমি দিব না, তুমি না খাওয়াইলে না খাওয়াইলে আমি যাই, বুঝছেন? আগে বলছে, তখন ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে হযরত জিবরাইল আলাইহিসসালাম আসে পড়ছেন। জিবরাইল আলাইহিসসালাম আয়েশা বলতেছেন যে ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে সালাম বলছেন, আর আল্লাহ তাআলা বলছেন ওর বয়স 80 বছর, ওর খানা কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ নাফরমানি করে কিন্তু আল্লাহ এই পর্যন্ত বন্ধ করে নাই। আপনি এক টাইম খানা খাওয়ানোর জন্য সে ক্ষুধান্ত বলল, তাও খাওয়াইলেন না, আল্লাহ বলছেন তারে ডাইকে খানা খাওয়াইতে। এই বুঝতেছেন সবাই? আল্লাহ ডাইকে খানা খাওয়াইতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম দে দৌর, তালাশ করে যায় পাইছে, যায় ধরছে, ভাই আসো আমার সাথে খানা খাও। কেন তুমি তো খানা খাওয়াবে না বললা, কলমা না পড়লে, কেন কলমা পড়লাম না, তুমি আসো খানা খাও, কেন একটু আগে তুমি বললা কলমা না পড়লে খাওয়াবে না, এখন আবার বলতেছ কলমা পড়া লাগবে না, ঘটনা কি তাই বলো? কাই না পরের কথা, আগে খানা খাও, কেন আমার ঘটনা না বললে আমি খাবো না, সব দোষ। তখন বলছেন আমার নি রব্বি, আমার রব আমার নিকটে জিব্রাইলকে পাঠাইয়া এই হুকুম দিছেন এবং এই কথা বলছেন। তখন সে চিৎকার দিয়ে কান্না শুরু করছে, যাহারে যেই আল্লাহর নাফরমানি আমি 80 বছর ধরে করি, সে আল্লাহর নাফরমানের জন্য তোমার মতো নবীকে আল্লাহ তালা পাঠাইছেন আমাকে ডাকার জন্য, তো সেই আল্লাহকে ভুলে আমি কিভাবে থাকতে পারি? তুমি আগে কলমা পড়াও, তারপরে আমি খানা খাবো, কলমা পড়ে খানা খেয়েছে, কথা বুঝে আসছে না? তো আল্লাহ মেহরবান, আল্লাহ কি মেহরবান, আপনার শক্তি আছে, আপনার টাকা আছে, আপনি বিবির উপরে, আওলাদের উপরে, প্রতিবেশীর উপরে, ভাইয়ের উপরে শক্তি প্রয়োগ করলেন, কিন্তু এই সবগুলো দিছে কে? আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই জন্য দোস্ত কেউ শক্তি প্রয়োগ করবেন না। তো যে রসুল বলছিলাম, রসুল বলছেন
যে ওই ব্যক্তি মিসকিন না, যে ব্যক্তির খাবার নাই। মিসকিন তো ওই ব্যক্তি যে ব্যক্তির সব ধরনের নেকি আছে, সব ধরনের নেকি আছে, কিন্তু আবার গুনাও আছে। আর গুনা কি? আল্লাহর হকের গুনা না, বান্দার হকের গুনা। আল্লাহ রাসূল বলেছেন জালামা হাজা, শাতামা হাজা, আখাজা মাল হাজা, এর উপরে জুলুম করছে, এর একটা গালি দিছে, শক্তি আছে গালি দিছে। অনেক মানুষ তো রিক্সাওয়ালারে ওইটা কথাবার্তা না বলে লাভে বসে দেয়, চল কোথায় অমুখানে, অথচ বিচারা সেখানে কিন্তু যাবে না, সেও জানে বললে যাবে না, এই জন্য লাভ দিয়ে উঠে বসে দেয়। তারপরে ওখানে নিয়ে টাকা দেয়, দশ টাকা বিশ টাকা দিয়ে যা, এখানে বাড়া তো বিশ টাকা না, এখানে তিরিশ টাকা বাড়া, একটা থাপ্পড় দিয়ে ফেলে দেব বা থাপ্পড়টা লাগাই ও হাতি সাপ টাকার গরম। আরে বাবা রে, তোমার এই টাকার গরম তো সামনে চলবে না। প্রথম তো শরীয়তের মাসলা হলে তুমি কোথায় যাবো তার সাথে কথা বলো, যে আমি অমুকখানে যাব, আপনি আমাকে নিয়ে যাবেন কিনা, টাকার কথা সিদ্ধান্ত করো, এটা শরীয়তের মাসলা। আল্লাহ তাআলা তোমার উপর মেহরবানি করবেন, তোমার কষ্ট হবে, কিন্তু আল্লাহ কি করবেন? মেহরবানি করবেন। আমি যখন করাচির থেকে, আমার কথা বলি, করাচির থেকে আসলাম, ওখানে তো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় রাখছিল, বাংলাদেশে আসলাম, বাংলাদেশে তখন এরকম ট্যাক্সি ম্যাক্সি অ্যাভেলেবেল ছিল না, ওই বেবি ট্যাক্সি ছিল, ছিল না, এটার নাম কি ছিল? বেবি ট্যাক্সি, যেগুলোর ওই যে কি বলে বর্তমানে সিএনজির মতো ছিল, কিন্তু সিএনজি না, ছিল না একটা, আর ট্যাক্সি ক্যাব তো ছিলই না তখন, এই 98-এর কথা বলতেছি। আমার ওই বাইরে বাড়ি আছে ওই যে খিলগাঁও শাহি মসজিদে, আমার বিবিকে বলছি আসরের পরে যে আমরা যাব, চলো তৈরি হও। আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই যে মেন রোডে আমি ঘুরছি, আমাদের ঢালকানগরে কোন বেবি আসতে কি, যখনই বলি ঢালকানগর যাবো দে স্থান চলে যায়। তা আমি জোহর আসরের থেকে মাগরিব পর্যন্ত, তারপর আমার মাগরিবের আদান হইল, তো মসজিদে মাগরিব নামাজ পড়লাম। মাগরিবের পরে আমার গাড়ি তালাশ করতেছি, পাই না, তালাশ করতে গেলে আমার তিনজন বাচ্চা রেহান, দন, সালমান, বিবি, রিক্সায় তারা যাইতে পারবো না, ঈশার নামাজ পর্যন্ত কেউ রাজি হয়নি। তো আমি ওই জায়গার ভিতরে খালি হাঁটতেছিলাম, আমার দোয়া করতেছিলাম যে আল্লাহ, তো অনেক কষ্ট হইতেছে, সময় নষ্ট হইতেছে, তো তুমি ইচ্ছে করলে তো আমার একটা গাড়ি দিয়ে দিতে পারো, তো কষ্ট হইতেছিল না, কষ্টের অবস্থায় আমি আল্লাহ নিকট দোয়া করতেছিলাম, সত্য কথা কি, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, যারে বলি সেই রাজি হয় না। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ওই আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলছে, চাওয়া ছাড়া আল্লাহ পাক আমাকে গাড়ি দিয়ে দিছে, কারো কাছে বলিনি, আল্লাহকে বলছি, আল্লাহ গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, এক লোক আমার জন্য গাড়ি কিনে দিয়ে দিয়েছে সর্বপ্রথম, কথা বুঝছেন? তো এই জন্য কারো উপর জুলুম করবেন না, জুলুম করলে ক্ষতি হয়, নিজের ক্ষতি। ওয়াজ্জালিমিনা আ'আদাল্লাহুম আযাবান আলীমা, জালেমের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ দুনিয়া করে রাখছেন, আখেরাতে করে রাখছেন। তার ভিতরে সবচেয়ে বড় শাস্তি হলো যে তার কোনো শান্তি নাই, কি পায় না, ট্যাবলেট খাইয়ে ঘুম আসে না, ক্যাপসুল খাইয়ে ঘুম আসে না, ইনজেকশন দিয়েও কি আসে না, ঘুম আসে না। তো এর থেকে বড় আজাব আর কি, বড় আজাব আর কি, কথা বুঝছেন? এই জন্য কারো ভক্তি করবেন না, জুলুম করবেন না। তো ওই আল্লাহর বান্দা, এই জন্য এই যে রিক্সা ট্যাক্সি যাই হোক, লাভ দিয়ে উঠে বসে যাবেন না, আগে বলবেন যে ভাই অমুকখানে যাব, একজন রাজি হলো না, দুজন রাজি হলো না, তিনজন। ওই যে ওই আমার ঘটনা হলো কি, শেষ পর্যন্ত এক ট্রাফিক ওলা আমারে দেখছে, আমি আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসে খালি গাড়ি তাড়া করি, বুঝে আসছে না। তখন উনি বলছে হুজুর আপনি কোথায় যাবেন, আমি বললাম আপনার আপনি গাড়ি পাবেন না, দেখেন তো একজন বেবি এলো আসছে, তারে বলছে যে দেখো এই হুজুর এরকম করতেছে, তুমি এই হুজুরকে একটু পৌঁছে দাও, যা টাকা তার থেকে নিয়ে নাও। সে বিচারা রাজি হয়েছে আলহামদুলিল্লাহ, সে আমার নিয়ে এসছে ঈশান আমাদের সময়,
তো আসরের থেকে মাগরিব, মাগরিব থেকে বেবি তালাশ করছি কোথায় আসার জন্য, ঢালকানগর ঢালকানগর যাইতে যাইতে না, কথা বুঝছেন? এই জন্য ফট করে রিক্সাওয়ালাতে উঠে বসবেন, আর তারপর যদি উঠে বসেন টাকা পয়সা না বললে তাহলে সে যা চাবে তাই দিবেন, তাহলে খুশি করে দিবেন, এরা বলে একটা থাপ্পড় দিয়ে ঠিক করে দেবো, বা থাপ্পড় লাগাই দিলেন। এখন তো থাপ্পড় লাগাইলেন, আল্লাহ রসুল বলেন যে সব ধরনের নেকি আছে, প্রত্যেক বছর হজে যায়, উমরা যায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কিন্তু জালামা হাজা এর উপর জুলুম করছে, সাতামা হাজা এর গালি দিছে, আখাদা মালা হাজা গরিব মানুষ কিছু বলতে পারে না, কারো ছোট দোকান বড় দোকান আল্লাহ ছোট দোকান আল্লাহ খতম করে দিয়েছে, কয়েকটার দোকান বেঁচে দেয় আমার কাছে, বেঁচে দিয়ে এলাকা থেকে বাগায় দিয়েছে, আছে না এরকম করে, এরকম করে যখন হাসরের ময়দানে যাবে, আমার রসুল বলেন যে আল্লাহর হকের কাছে যায় তো সে তো পাশ পায়ে যাবে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, উমরা করছে, কিন্তু বান্দার হক অর্থ পাশ না, ফেল। আল্লাহকে বলবে আল্লাহ একটা সমাধান, আল্লাহ বলবে না এই সমাধান আমি দেব না, এর কোটি ভিন্ন, এর কোটি কি ওটা বান্দার হকের কোট, ওইখানে যাবে ওখানে ফয়সলা হবে এটি, তখন সে যাবে ওইখানে, ওইখানে গেলে দেখবে যে হায় রে আল্লাহ রে, ওই যারে যারে জীবনে যা কিছু করছে সবগুলো ওখানে দাঁড়ায় দিয়েছে, তার অপেক্ষায় আছে, বুঝে আসছে? তখন আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা কি করবে, হকদারের হক তার নেকির থেকে আগে দিতে থাকবে, কিসের থেকে? ওখানে তো টাকা পয়সা নাই রে বাবা, নেকি নেকি দিতেছে দিতে দিতেছে, আর এক একজন নেকি পায়ে চলে যাচ্ছে, তার নেকির পাল্লা ভারী হয়ে জান্নাতে চলে যাচ্ছে, ওখানে দাঁড়ায় গেছে সে, শেষ পর্যন্ত নেকি শেষ, নেকি কি শেষ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ এখন নেকি তো আর নাই, আমরা এখন কি করব? তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো ওদের বদি এর আমল নামে দাও, তখন ওদের বদি কি করবে এর আমল নামে দিবে। আল্লাহ রাসূল বলেন যে বিরাট নেকি স্তূপ নিয়ে যাইয়া সব নেকি খতম করে অন্য অন্য মানুষের গুনাহ তার আমল নামে আসে, এর ব্যাপারে জাহান্নামের ফয়সলা হয়ে যাবে। রাসূল বলেন এই লোকটা আসলে কি মিস্তি, এই জন্য আমার দোস্ত বান্দার হক নষ্ট করবেন না। অনেক মানুষ আছে ব্যাংকের থেকে লোন নেয়, বড় ধনী কিন্তু ব্যাংকের লোন, কিসের লোন? এই ব্যাংকের টাকাটা কি ব্যাংকের বাবার, কার টাকা? ওই গরিব গরিব মানুষ নিজের বিবি বাচ্চারে ফালাইয়া বিদেশে যাইয়া রোড গার্ড পরিষ্কার করে যে টাকাগুলো ডলার বানায় পাঠায় সেই ডলারই এই ব্যাংকের ভিতরে। বাবা আপনি যে তার টাকা দিয়া যে ভালো ভালো গাড়ি কিনলেন, বাড়ি করলেন, আপনার টাকা না কিন্তু এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য দাঁড়াইছেন, জানাজা পিছন থেকে মুসি রাসূলুল্লাহ আমি তার কাছে টাকা পাবো সে ঋণী। আল্লাহ রাসূল আস্তে পিছনে চলে আসছে, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়েন নাই, তখন রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ না পড়াইলে কত বড় খারাপ কথা না, সব মানুষ কান্না শুরু করছে। তখন একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ওনার উপরে যত ঋণ আছে সব ঋণের দায়িত্ব আমি নিলাম, তার ঋণ আমি পরিশোধ করে দেবো, আপনি তার নামাজ পড়ান। তখন রসুল যে জানাজা নামাজ পড়েছে, তো ঋণী ব্যক্তির নামাজ রসুল পড়াইতে চান নাই, ওই বড় এক হুজুরে এনে পড়াইলেন, খতিব সাহেবের টাকা দিয়ে পড়াই দিলেন, খতিব সাহেব আমাদের বড় সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, খতিব সাহেব চলে আসলো, কিন্তু বড় সাহেবের বৃত্তে কিসের লোনের টাকা, গাড়ি লোনের টাকা, বাড়ি লোনের টাকা, বোঝেন নাই, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব লোনের টাকা, দেওয়ার নামও নেয় না, দেওয়ার নামও নেয় না। এই জন্য দোস্ত হক কয় প্রকার বলছি, আল্লাহর হক, বান্দার হক, এখানে হক আছে আজর নাই, সামনে আজর আছে হক নাই, এখানতে যারা হক আদায় করে যাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, আর যারা হক আদায় করবে না তারা কোথায় যাবে? ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, আমরা চাই তো জান্নাতে যাইতে,
জান্নাতে যাইতে হলে আমাদেরকে কি করতে হবে, আল্লাহর হক বান্দার হক দোনোটা আদায় করতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।